কথা, সেই কথা যদি কারোর ভেতর দিয়ে হৃদয়ের মধ্যে যায়, হৃদয় সব ময়লা পরিষ্কার করে সেই আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে, কিরম সুন্দর। এই জন্য আগে বলেছে এত শ্রেষ্ঠ পথ আর এত নির্বিঘ্ন পথ আর নাই, আর কিছু করতে হবে না। সাধুর কাছে, সাধুর হৃদয়ে বন্ধু যে ভগবান, তার কথা শোনো, শুনলে তোমার হৃদয় সব মলিনতা দূর হয়ে যায়। যে মলিনতা যার যজ্ঞ ধ্যান করে হাজার বছরে তুমি দূর করতে পারবে না, কোটি কোটি জন্মে তুমি দূর করতে পারবে না, সাধু মুখ বিগলিত হরিকথা শ্রবণে সেগুলো আপনি কোথায় পড়ে যায়। পড়াই দুরন্ত করি পড়িয়া বিভ্রাণী সব পারি, কিন্তু নাই এরকম সাধন, হরিকথা শ্রবণ রূপ সাধন আর জগতে আবিষ্কার হয়। তবে এটা সাধু ভক্তের মুখে শুনতে হবে, যেখানে সেখানে শুনলে এটা হয় না। যারা ভক্তগণের আত্মার প্রকাশক ভগবান শ্রীহরির কথা মৃত শ্রবণপুটে সংস্থাপিত করিয়া পান করেন, তারা বিষয় দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের পাদপদ্ম সমীপে গমন করেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, বৃত্তাদি চতুর্ধা যা রথে সাধারণ অনুভবমেব প্রেম ন বদন তৎফলমি দর্শয়তি। ওই বৃত্তিয়াদি যে চার রকমের প্রেম, বৈশ্ববিক্ষ বাৎসল্য মধুর, সেই প্রেমের কথা বলে তার রতি হল সাধারণ ভাবে প্রথম। এই রতির থেকেই ওই প্রেম হয়, তার হইলে সেই প্রেমের কথা বলে তার ফল বলছেন আত্মন। এখানে বিশ্বনাথ চক্রবর্তী একটু অন্য ব্যাখ্যা দিয়েছে, আত্মন মানে শৈষ্য যু ভগবান, নিজে যে ভগবান উপাস্য দস্য, তার কথা শুনতে হবে। যার উপাস্য ভগবান এদি উদিক নয়, নারায়ণস্য রামস্য কৃষ্ণস্য বা। এখানে নারায়ণের কথা, রামচন্দ্রের কথা, কৃষ্ণের কথা শোনা যেতে পারে তার ভক্তের কাছে, কিন্তু যদি মনে করা যায় যে কালী ভক্ত একটু কৃষ্ণ নাম করতে শোনাতে চাচ্ছেন, লুটতে হবে না, সে তো কৃষ্ণ ভক্ত নয়। এই জন্য শৈষ্য যু ভগবান উপাস্য, নিজের যে ভগবান উপাস্য তস্য, কে নারায়ণস্য রামস্য কৃষ্ণস্য বা, কৃষ্ণস্য আদি কেউ ভাব অনুরূপস্য, আবার কৃষ্ণেরও নিজের ভাব অনুরূপ সে যে অধিকারী, বাল্যস্য ঔগণ্যস্য কৈশলস্য বা তথা অমৃতম। সাধারণ জাতি গোস্বামীগণ ভাগবত খুলি ওই দাসলীলা বস্ত্র ওইগুলো পড়তে যান, ওইগুলো পড়ে তো আরো মেরে দেয়, সহজিয়ারা তো ওইগুলো শোনে বেশি করে, ওটার অধিকার তাদের হয় নাই। আগে বাল্য লীলা শোনো, ঔগণ্য লীলা শোনো, তারপরে তো কৈশল লীলা, আগে গিয়ে একেবারে মধুর গতির কথা শুনতে যায় না, সেটা হলে হবে না। এই জন্য সহজিয়াদের দুর্গতি ঘটে কেন? আগে তুমি কৃষ্ণের বাল্যলীলা শোনো, তার জন্মলীলা শোনো, তার বাল্যলীলা শোনো, ঔগণ্য লীলা শোনো, তারপরে তো কৈশল লীলার যে কথা তা শুনবে, এগুলো আগে শোনো, এই অধিকার গুলো সেরকম হোক। আবার সেই লীলারও যেসব সাধু ভক্ত তাদের নারদাদিনাং হনুমদাদিনাং নন্দাদিনাং সীতামাদিনাং গোপবাবাদিনাং কথামৃতম বিবন্তি, ভগবানের কথা শুনতে হবে আর ভক্তদের কথা শুনতে হবে, নারদাদির কথা শুনতে হবে, নারদ কি বলছে, হনুমান আদির কথা শুনতে হবে, রামচন্দ্রের ভক্ত যে হনুমান আদি মানে হনুমান ইত্যাদি আরো যেসব ভক্ত রামে তাদের কথা শুনতে হবে, নন্দাদি কৃষ্ণের কথা শুনতে হবে, নন্দাদির কথা শুনতে হবে, শ্রীরামাদির কথা শুনতে হবে, তারপরে গোপ বাবা যেসব গোপিনীগণ তাদের কথা শুনতে হবে। অসামৃতম পিবন্তি অনেনা তৎকর্তৃণাং জাতরতিক্ত নিবেদিতম, এ যাদের রতি জন্মেছে তাদের সেই সব লোকে এই সব কথা শুনবে, আর রতি না জন্মাবার পূর্বে যাতে রতি জন্মে সেই কার্য করতে হবে। তথাত্তে এবং মাধুর্য উপলম্ভে না পানস পদ প্রয়োগ সিদ্ধে, এই জন্য মাধুর্য উপলব্ধির জন্য পানপদ প্রয়োগ সিদ্ধ, পিবন্তি পান করতে হবে। এই প্রয়োগটা হয়েছে কেন, জাতরাজি ব্যক্তির নিকট এইসব কথার মাধুর্যটা উপলব্ধি হয়। অজাত রতি না যাদের রতি জন্মে নাই, ভগবানের প্রতি জন্মে নাই, তসমাত সর্বাত্মন ইতি অনেন শ্রবণ কীর্তনাদিনি রতে সাধনানি উক্তানি, এবং তাদের ওই শ্রবণ কীর্তন সাধন ভক্তির মধ্যে করতে হবে। রতি জন্মিলে তখন সেই জাতরতি ব্যক্তির জন্য ওই সকল, আর অজাত রতি ব্যক্তির জন্য সাধন ভক্তি। আশয়ম অন্তঃকরণং পুনন্তি, তাহলে আশয় মানে অন্তঃকরণ এইটা পবিত্র হবে, স্খলয়ন্তি বিশুদ্ধ হবে, তাহলে অন্তঃকরণ খারাপ সে ওর আশ্লীলা শুনে কি করবে, সে বস্ত্র শুনে কি করবে, মারা যাবে যে। স্খলয়ন্তি অনুসংহিত ফলম, আর ভজন্তি সাক্ষাৎ সেবিত ইতি অনুসংহিত ফলম, এইগুলো সাধন ভক্তি অনুসরণ করলে অন্তঃকরণ বিশুদ্ধ হবে, এইটা অননুসংহিত ফল, এইটা গৌণভাবে ফল আসবে। আর ভজন্তি সাক্ষাৎ সেবিত ভগবানের পাদপদ্মে যাবে তার সেবা করতে, এইটা অনুসংহিত ফল, এইটা ডাইরেক্ট ফল। অর্থাৎ ইচ্ছা আমি সংসিদ্ধি ইত্যস্য প্রশ্নস্য উত্তরম, অতএব আপনি যে প্রশ্ন করেছিলেন যে আমি জিজ্ঞাসা করছি সংসিদ্ধি কি যে লাভ হয়, সেই প্রশ্নের এই উত্তর দিলাম, এই উত্তর আপনি শ্রবণ করলে এই অনুসারে কার্য হবে। ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসং সংহিতায়ং বৈয়াসিকং দ্বিতীয় স্কন্ধে মহাপুরুষ সংস্থানানু বর্ণনম নাম দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় সমাপ্ত, এরপরে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধার, সেই পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে, চিন্তা করে, সে বিষয়ে চক্রবর্তী পাদ ব্যাখ্যা করছেন। এবং চ বৈরাগ্যং ভক্তির অন্বয় ব্যতিরিক উচ প্রদর্শ, এইরকমই বৈরাগ্য এবং ভক্তির অন্বয় এবং ব্যতিরেক দুটো দিক প্রদর্শন করে পুনরপি যোগিনা উদ্ভক্ত ধারণাত অপি অতি শ্রেষ্ঠা অন্তর্যামিন দীর্ঘনুস্বরূপস্য ধারণামা। পুনরায় যোগীগণের যে উদ্ভক্ত যে ধারণা তার থেকে অতি শ্রেষ্ঠা অন্তর্যামী চিৎগণ স্বরূপ সেই ধারণাকে বলছে। কে চিত, এটা কে চিৎ, সকলে না, উদ্ভক্ত উদ্ভক্ত বৈরাজ ধারণা নিষ্ঠে নিষ্ঠিব্যপি অতি শ্রেষ্ঠা। পূর্বে যে বৈরাজ ধারণা বিরাট পুরুষের ধারণা বলেছিলেন, পাতাল অর্থাৎ পদস্থান ইত্যাদি করে বলেছিলেন, সেই রূপের চেয়ে এ হল অনেক শ্রেষ্ঠ। উদ্ভক্ত বৈরাজ ধারণা নিষ্ঠা নিষ্ঠেব্য অপি অতি শ্রেষ্ঠা, কিংবা বক্ষমান বাদ্যানুসারে ন বৈজন বৈজা বৈরাজ ধারণা অভ্যাসেন শুদ্ধ চিত্তা এবং তদ অন্তর্যামী চিৎকন রূপস্য ধারণা কুর্যুইত্যাভিপ্রায়েন, অথবা বক্ষমান বাক্য অনুসারে বৈরাজ ধারণা অভ্যাস করতে করতে শুদ্ধ হয়ে গেলে চিত্ত তার মধ্যে যে অন্তর্যামী চিৎকন রূপ তার ধারণা করবে, এই অভিপ্রায় বলছে। কেজি অর্থ ধারণায় সাধনা ব্যাপারে চার প্রকার যোগের সম্ভাবনা আছে। তত্ত্ব প্রথমা, প্রথম যোগী ভগবত রূপম অনাবন্দমানা, প্রথম যোগী যে সে ভগবানের রূপ আলম্বন না করে প্রাণ মন ধারণাবন্ত শ্রী ভাগবত অসম্মতা বিদিতা এব, তারা প্রাণ মন ধারণাযুক্ত শ্রী ভাগবতে অসম্মতা, ভাগবতের সম্মতি নয়, ভগবত রূপ না অবলম্বন করি যোগী হয়, এগুলো বিদিতা এব, নিন্দিতা এব, যোগী হলেই হবে না, এইসব যোগী হলো নিন্দিতা। যারা ভগবানের রূপ অবলম্বন করে ধারণা করেন না, এদের মধ্যে খালি প্রাণ মন এর ধারণা করে, এটা হলো শ্রীমৎ ভাগবত অসম্মতা, শ্রীমৎ ভাগবতে অসম্মত, শ্রীমৎ ভাগবতের মত নয়, এটা বিজিতা এব। আর তৃতীয় হলো উদ্ভক্ত বৈরাজ ধারণায়া শুদ্ধ চিত্তা মৃণাল গৌরায়ত শিশু ভোগা, উদ্ভক্ত ওই বিরাট ধারণাতে শুদ্ধ চিত্ত হয়ে সেই অনন্ত সজ্জায় সাইন রূপকে যিনি করেন, ইত্যাদি তৃতীয় স্কন্ধক্ত তদ অন্তর্যামী ধারণাবন্ত। তৃতীয় ঐজাজ ধারণান্তর বেষ্টি বিরাট অন্তর্যামী চতুর্ভুজ রূপ ধারণাবন্ত, ঐজাজ ধারণার পর বেষ্টি বিরাট অন্তর্যামী চতুর্ভুজ রূপ ধারণাযুক্ত। আর চতুর্থ হলে সতৈব শুদ্ধ চিত্তা আপনা হইতে শুদ্ধ চিত্ত প্রথমত এব বেষ্টি অন্তর্যামী চতুর্ভুজ ধারণাবন্ত, কেচিত শব্দে ন উচ্চন্তে, এখানে যে কেচিত শব্দে বলেছেন তারা নয়, প্রাদেশ মাত্রমিতি প্রাদেশ প্রমাণ হৃদয়ে বৃহত্তা পুরুষম তাপন মাত্র প্রদেশে অপি অচিন্ত সত্যা পঞ্চদশ বর্ষীয় পুরুষাকার প্রমাণম, এই হলো চতুর্থ, এই হলো সর্বশ্রেষ্ঠ। ওই প্রাদেশ প্রমাণ হৃদয় বটে, কিন্তু তার অচিন্ত শক্তিতে তিনি পঞ্চদশ বর্ষীয় পুরুষাকার প্রমাণম, পঞ্চদশ বর্ষীয় একটি পুরুষের মতন, সন্তং বয়সী কৈশোরে ইত্যুক্তে বসন্তম তত্র অন্তর্যামী তত্ত্বয়া ইতবার, গৌড়ীয় বৈষ্ণবদের ধারণাতে এই বিচার প্রবেশ করেছে যে পঞ্চদশ বর্ষীয় একটি কিশোর মূর্তি তিনি হৃদয়ের মধ্যে অবস্থান করছেন সেই রূপে চিন্তা করেন। এখানে যে ভগবত রূপ বর্ণন করেছেন সেই ভগবত রূপ ভক্তগণ হৃদয়ের মধ্যে ধ্যান করে থাকে, তার পদন প্রসন্ন পদ্মপলাশের ন্যায় লোচনোদয় আয়ত ও প্রফুল্ল, বসন
কেশরের ন্যায় মৃতবর্ণ, মহারত্ন খচিত স্বর্ণময় অঙ্গদ এবং কিরীট ও কুণ্ডল বজ্রাজাদি মণিসমূহের দ্বারা বিশেষ দীপ্তিমান, তাহার পাদপল্লব যোগেশ্বরগণের নিকট কেবল ধ্যানের রূপ বর্ণন করেছেন বলে কেবল পড়ে যাচ্ছে। গদাধারী ভগবানের এক একটি অঙ্গ ধরিয়া বুদ্ধি যোগে ভাবনা করিবে। পাদ গুল্ফাদি যে যে অবয়ব স্বেচ্ছাভাবে স্ফুরিত হইবে তা ত্যাগ করিয়া জঙ্ঘা জানু প্রভৃতির ধ্যান করিবে। যত চিত্ত শুদ্ধি হইবে ততই ধ্যান দ্বারকা লাভ করিবে। যাবন্ন জয়তি পরাবরি অস্মিন বিশ্বেশ্বরে দনুষ্টরি ভক্তি যোগা তাবস্থবীয় পুরুষস্য রূপম ক্রিয়াবসানি পর্যত স্মরিত। যেকাল পর্যন্ত ব্রহ্মাদি দেবতাগণেরও শীর্ষস্থানীয় এবং তুষ্টার স্বরূপ বিশ্বেশ্বর ভগবানই প্রেম লক্ষণ ভক্তি যোগ দিত না হয় তাবৎ কাল অবধি আবশ্যকীয় কর্মানুষ্ঠানের পর যত্নপূর্বক বিরাট পুরুষের স্থূল রূপী স্মরণ করিবে। বরাবর শব্দে যাইতে ব্রহ্মাদি অবর অর্থাৎ কনিষ্ঠ তিনি, তাহার শ্রেষ্ঠত্বের কারণে যে তিনি বিশ্বেশ্বর অর্থাৎ দ্রষ্টা বা সাক্ষী সন্দ্র চৈতন্য বলিয়া দৃশ্যমায়ে কোন কোন ব্যক্তি নিজ নিজ দেহের অভ্যন্তরে হৃদয়াকাশে বাসকারী পরিবেশমাত্র পরিমিত পুরুষের চতুর্ভুজত্ব স্মরণ করেন, এই প্রকারে বর্ণিত সাধন লক্ষণ অভিনিবেশকে ভক্তি যোগ বলে। ক্রিয়াবসানি শব্দে আবশ্যকীয় কর্মানুষ্ঠানের পর এতদ দ্বারা কর্ম ও ভক্তি যোগ পর্যন্ত এই রূপ কথিত হইল শ্রীজীব গোস্বামী। স্থিরং সুকঞ্চ আসনমস্থিত যদি জলাদিহাসুরিমঙ্গলোক দেশে চ কাল মনোনসজ্জয়ে প্রাণা নিজচ্ছেদ মনসা চিতাশু। ঐরূপ যদি যখন স্বয়ং দেহ পরিত্যাগ করিতে ইচ্ছুক হইবেন তখন পুণ্যক্ষেত্র বা উত্তরায়ণীর প্রতি মনোনিবেশ না করিয়া অর্থাৎ যোগীগণের দেশ ও কাল সিদ্ধির কারণ নয় কিন্তু একমাত্র যোগী সিদ্ধির হেতু, এইরূপ দৃঢ় নিশ্চয় করিয়া নিশ্চল সুখকর আসনে আসীন হইয়া প্রাণ ও ইন্দ্রিয় সমূহকে মন দ্বারা সংযত করিবেন। সাধারণ লোকের ধারণা উত্তরায়ণ না আসলে দেহত্যাগ হবে না। সাধারণ ছেলে কোন বিশেষ লোক কেউ বা মনে করেন পুণ্যক্ষেত্র না হইলে দেহত্যাগ করা ঠিক হবে না, কিন্তু প্রকৃত যোগীগণে সে নয়। এই প্রকারে যদি ভগবানের ধ্যান করতে করতে দেহত্যাগ হয় তাহলে সেইটি ভালো ফল প্রদান করে। মন সবুদ্ধি অমলয়া নিয়ন্য ক্ষেত্রজ্ঞ ইতাং নিলয়ে তমাত্মনি আত্মানম আত্মনি অবরুদ্ধ ধীর লব্ধব শান্তি বিরমিত কৃত্যাত। মনকে অমর বুদ্ধি যোগে নিয়মিত করিয়া সেই বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ বুদ্ধাদি দ্রষ্টা জীবে বিলয় করিবে, তারপরে ব্রহ্মে আত্মাকে এক করিয়া নিবৃত্তি প্রাপ্ত যোগী পুরুষ কর্তব্যান্তর হইতে বিরাম লাভ করিবেন। নজত্ব কাল অনিমেষাং পরপ্রভু উতন দেবা জগতাং ঈশিরে নজত্র সত্যং নরজস্তমশ্চ নবৈ বিকারো ন মহান প্রধানম। এইরূপ ওজস্বরূপ প্রাপ্ত যোগী পুরুষ, ব্রহ্মস্বরূপ প্রাপ্ত যোগী পুরুষকে দেবতাদিগেরও পরম সত্তা কাল স্পর্শ করিতে পারে না। আর সামান্য ইন্দ্রিয়াদি দেবতা তারা প্রাকৃত জগতের উপর মাত্র আধিপত্য করিয়া থাকেন, তারা কি প্রভাব বিস্তার করিবে? সেই ব্রহ্মস্বরূপে সত্য রজ অথবা তম গুণোদ্বয় এবং অহংকার তত্ত্ব মহত্ত্ব বা প্রধান প্রকৃতির কিছুরই প্রভাব নাই। পরং পদং বৈষ্ণব মামনন্তি নিরসন পূর্ব অর্থাৎ বিষ্ণু সম্বন্ধ ব্যতিরিক্ত বস্তুতে স্নেহভাব পরিত্যাগ করিয়া এবং দেহাদিতে আত্মবুদ্ধি বিশেষ ভাবে ত্যাগ করিয়া বিষ্ণু ব্যতীত আর কেহ শুনিত নাই এইরূপ অনুভব করত অনেকখানি বিষ্ণু পদকে সর্বস্ব জ্ঞানে আলিঙ্গন করেন। ইত্থং মনিস্তদ উপরমেদ ব্যবস্থিত বিজ্ঞান দৃগিবীর্য সুরন্ধিতাশয় সপাশ্নিনা বীর্য ভূতং তত নীলং সানিষু সৎসু নময়ে চিতক্রম। এই প্রকারই মুনি ব্রহ্মস্বরূপে অবস্থিত হইয়া উপরতি লাভ করিবেন। শাস্ত্রজ্ঞান প্রভাবে বিষয় বাসনা সমূহ সমূলে বিনষ্ট হইবে। তৎপরে পাদমূলের দ্বারা মূলাধারকে নিরোধ করিয়া শ্রমজীত হইয়া নাভি হৃদয় বক্ষস্থল তালুমূল ও ভূমধ্য এবং ব্রহ্মরঙ্গ এই সব স্থানে প্রাণকে উদ্দীনিত করিবেন। নাভ্যাস্থিতং হৃদধিরজ্ঞ তস্মাদুদানগত্তুরসি তং নয়েদ্মনি ততোনুসন্ধায় ধিয়া মনুষ্যি শতালুমূলং শনকৈর্নয়েত। প্রথমে নাভিরদেশে স্বাধিষ্ঠান চক্র হইতে নাভিতে মণিপুর চক্রে ছোট চক্র ভেদ করে কি প্রজারে যায় সেইটি এখানে বলেছেন। তথা হইতে প্রাণবায়ুকে হৃদয়স্থ অনাহত চক্রে, তারপরে ওই স্থান হইতে উদান বায়ুর প্রতিক্রমে তাকে কণ্ঠে রথশেষস্থিত বিশুদ্ধ চক্রে লইয়া যাইবেন। তারপরে জিতচিত্তমণি বুদ্ধির দ্বারা অনুসন্ধান করিয়া তাকে ধীরে ধীরে তালুমূলে লইয়া যাইবেন। প্রাণীর শক্ত মার্গ শ্রোত্রদ্বয় নেত্রদ্বয় নাসিকাদ্বয় ও মুখ ইয়াদিগকে নিরোধ পূর্ব সেই তালুমূল হইতে প্রাণবায়ুকে গ্রহণ করত গুরুদ্বয়ের মধ্যবর্তী আগ্রা চক্রে স্থাপন করবে। যদি ব্রহ্মা প্রভৃতির পথ ভোগে আকাঙ্ক্ষা না থাকে তাহলে ওই স্থানে অর্থ মুহূর্ত অকুণ্ড দৃষ্টি রাখিয়া প্রাণকে ব্রহ্মরঙ্গে নির্বেদ করত দেহ ইন্দ্রিয় সমূহকে পরিত্যাগ করিবে। যদি প্রজাশন নিপপারমিষ্ঠ বৈহায়সানামুত যদি বিহারম আধিপত্যের জন্য কৌতূহল থাকে তাহলে উপরোক্ত প্রকারে দেহত্যাগের সময় মন ইন্দ্রিয় সমূহকে ত্যাগ না করিয়া তাহাদিকে সহিতই তত্ত্বলোকে ভোগার্থ গমন করিবেন। এইগুলো শুদ্ধ পদ্ধতির বিশেষ প্রয়োজন নাই বলে আমি কেবল পড়ে যাচ্ছি। যোগেশ্বরানঙ্গতিমাহুরন্তর বহিস্ত্রিলজ্জা পবনান্তরাত্মনাম উপাসনা ভগবত ধর্ম অষ্টাঙ্গ যোগ ও জ্ঞানে যারা ভজনা করেন বায়ুর অভ্যন্তরে লিঙ্গ শরীর আবদ্ধ রাখিয়া যারা ত্রিলোকের অন্তরে ও বাইরে গমনাগম করতে পারে সেই সকল যোগেশ্বরগণের যে গতি লাভ হইয়া থাকে কর্মীগণের কর্মসমূহ দ্বারা সেই সকল গতি লাভ হয় না। কর্মীগণ দেহান্তে প্রথমে আকাশপথে ব্রহ্মলোকের মান মাতৃস্বরূপ জ্যোতির্ময়ী সুষুম নারীর যোগে অগ্নিভিমান দেবতা নিকটে যান, সেখানে কর্মশ বিদ্রোহিত হইয়া উপরিস্থিত শিশুমান আকাশ চক্রস্থ ইত্যাদি ধ্রুবাস্ত পদলোকে সময়ে গমন করেন। সাধারণ লোকের ধারণা শ্রীমদ ভাগবত কেবল ভক্তির কথাই আছে, অন্য কথা নাই, অন্য কথা আছে, কিন্তু ভক্তদের সেসব প্রয়োজন নয়। তদন্তর বিশ্বাত্মক পুরুষে নাভিস্থানীয় সেই বিষ্ণু চক্রকে নির্মল লিঙ্গ শরীরের দ্বারা অতিক্রম করিয়া অপরের আরাধ্য ব্রহ্মবিদগণের স্থান মহল্ল যে স্থানে মহাকল্পায়ু ভৃগু প্রভৃতি ঋষিগণ ক্রিয়া করে সেই স্থান প্রাপ্ত হন। অথ অনন্তরিষ্ঠ অনন্ত যদি কৌতূহল প্রযুক্ত কল্প পর্যন্ত সেখানেই থাকিতে ইচ্ছা করেন তবে কল্পান্ত সময় যখন অনন্ত দেবীর মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয় তখন ওই স্থানও উষ্ণতা প্রাপ্ত হওয়াতে মহল্লোকের ঊর্ধ্ব দ্বীপরাধ পর্যন্ত স্থায়ী সত্যলোকে গমন করে। এই স্থানে সিদ্ধেশ্বরগণ সেবিত বিমান সুম বিরাজিত নজত্র শোক নজরা ন মৃত্যু না সেই স্থানে চিত্ত হেতু যে দুঃখ তাহা ভিন্ন শোক জরা মৃত্যু দুঃখ ভয় এ সকল কিছুই নাই। সেই চিত্ত হেতু দুঃখের প্রকার ও নির্দেশ এই যে যারা বৈষ্ণব যোগ জানে না এই রূপ ত্রিলোকস্থ জনগণের দূরস্থ দুঃখ দেখিয়া তাদের প্রতি কৃপার উদ্ভব হয়। তত বিশেষ প্রতিপদ্ধ নির্ভয় স্থিরাত্মন অপ অনল মূর্তির মূর্তির অত্তরম জ্যোতির্ময় বায়ু প্রত্যকারী পরে ভোগাবসনে বায়ু স্বরূপে পরমাত্ম মূর্তি স্বরূপ আকাশ রূপ প্রাপ্ত হন। আকাশের গুণ শব্দ কর্ম কর্মেন্দ্রিয় কার্য তত্ত্ব ক্রিয়া সমূহকে অতিক্রম করিয়া থাকে। সূতসুকেন্দ্রিয় সন্নিকর্ষণ মনোময়ং দেবময়ং বিকার্যম সংসার্য প্রত্যা সহতেন জাতি বিজ্ঞান তত্ত্বং গুণসন্নিরোধ। অতঃপর সেই যোগী পুরুষ স্থূলভূত সূক্ষ্মভূত ও ইন্দ্রিয় সময়ের লয়স্থান এবং সাত্ত্বিক রাজসী ও তামসিক অহংকার প্রাপ্ত হইয়া সেই অহংকারের সেই বিজ্ঞান তত্ত্ব বা মহত্তত্ত্বে গমন করে। সেই স্থান হইতে গুণসময়ের সৈন্য লয়স্থান প্রধানে গমন করিয়া থাকে। তের আত্মনানম উপৈতি শান্তম আনন্দমানন্দময় অবসানে এতাঙ্গতিং ভাগবতিং সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নাম। পরীক্ষিত মহারাজ উপবেশন প্রায় উপবেশন করে সুখদেব গোস্বামী প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু আমার তো মৃত্যুকাল আসন, সপ্তম দিবসে তক্ষকাঘাতে আমার মৃত্যু হবে, এই ব্রহ্মশাপ আমার প্রতি হয়েছে, এখন আমার কর্তব্য কি? এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবত কথা আরম্ভ করেছে এবং করতে করতে বললেন যে মহারাজ, মানুষ মাত্রেরই কর্তব্য একটা, কি না হরিভজন, কিন্তু মানুষ মায়াবদ্ধ হয়ে সেই হরিভজন না করে দিবাকালে দুটি কার্য করে আর রাত্রিকালে দুটি কার্য করে, সে কি? দিবাভাগে অর্থ চিন্তা করে অর্থ রোজগার করে আর সেই অর্থের দ্বারা পরিবার বর্গ প্রতিপালন করে, আর রাত্রিকালে নিদ্রা যায় আর স্ত্রী সঙ্গে আদি কার্য করে। এই চারটি কার্যই মানুষ ব্যস্ত, অর্থ রোজগার, কুটুম্ব পোষণ, নিদ্রা আর মৈথুন। তবে মানুষের মধ্যে যারা বুদ্ধিমান তারা জানেন বহু জন্মের পর বহু কষ্টের পর জীবের এই মনুষ্য জন্ম লাভ হয়, এই মনুষ্য জন্মে ভগবত ভজন করে ভগবানকে পাওয়া যায়, অন্য জন্মে পাওয়া যায় না। তাই আপনাকে এই শ্রীমদ ভাগবত আমি শ্রবণ করাবো, আপনি শুনতে শুনতে ভগবান পাবেন, আর কিচ্ছু করতে হবে। এই প্রসঙ্গ আরম্ভ করে অনেক কথা বলেছেন সর্বশেষ, এখন তার সমাপ্তি করছি, উপসংহার করছেন এই বলে, তসমাত সর্বাত্মনা রাজন, হে রাজন, সেই কারণে, কোন কারণ? যে কারণে হরিভজন করাই উচিত, অন্য কোনো কাজ করা উচিত না, সেই কারণে হরি ভগবান শ্রীহরি সর্বত্র সর্বদা সর্বাত্মনা সব স্থানে সব সময় সর্বাত্মার দ্বারা শ্রবণ করা উচিত, তার কথা কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত, এবং এই চকারের দ্বারা তার দাস্য চক্ষ বাৎসল্য ইত্যাদি ভাব অনুসারে অন্যান্য সেবাও করা উচিত। এই প্রসঙ্গে শ্রীল চক্রবর্তী বাদ ব্যাখ্যা দিয়েছেন, ভক্তিযোগ যত ভবে, ভক্তিযোগ যার থেকে হয় শাস্ত্র মধ্যে কর্মযোগের কথা, জ্ঞানযোগের কথা, যোগযোগের কথা বলেছেন, কিন্তু ভক্তি যোগের যে ফল লাভ হয় ওই সকল যোগে সে ফল হয় না। কর্মযোগের দ্বারা মানুষ ত্রিবর্ক লাভ করতে পারে, জ্ঞানযোগ বা অষ্টাঙ্গ যোগের দ্বারা মুক্তি লাভ করতে পারে, কিন্তু ভক্তি যোগের দ্বারা ভগবত প্রেম লাভ করতে পারে, ভগবানের নিত্য সেবায় অধিকার লাভ করতে পারে। এই জন্য ভক্তি যোগ যত ভবেত ইতিয়ত্র রতিরাত্মক যত ভবেত, এখানেও বলেছেন ভগবান এতে যাতে রতি হয়, যে অনুষ্ঠানের দ্বারা ভগবানের রতি প্রতি জন্মে সেটাই করা দরকার। ইতিয়ত্র যৎপদবাচ্যম সাধনমাহ, সেই যার দ্বারা হয় সেই যৎপদবাচ্য সাধনের কথা বলছেন। কি সাধন? পূর্বে বলেছেন এর থেকে আর মঙ্গলের পথ নাই। শাস্ত্রে সমস্ত পথের বিচার করে এটি একমাত্র শিবপন্থা, মঙ্গলময় পন্থা, সমীচীন পন্থা বলে নির্ণয় করেছে। কোনটি? না ভক্তি পথ। সাধারণ লোকও জানে যে ভক্তি হল শ্রেষ্ঠ, এবং সেই ভক্তি শ্রীকৃষ্ণে হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে নানা প্রকার মত প্রচারিত হয়ে নানা কথাতে লোককে বিভ্রান্ত করে দিয়েছে। বিভ্রান্ত হয়ে লোক নানা দেব দেবীর সঙ্গে আর শ্রীকৃষ্ণের সঙ্গে একাকার করে বসে আছে। এই ভ্রমটা দূর করতে অনেক সময় লাগে। মায়াবাদীগণ এই ভ্রম ঢুকিয়ে দিয়েছে। সেই মায়াবাদীর যে বিষ, সেই ঢুকলে সে দূর করা বড় কঠিন। আর সহজে আর শ্রেণী আছে, তাদের এক বিষ আছে, সে বিষ দূর করা কঠিন। তারা ওই ভক্তি লাভ না করেই মনে করে ভক্তি লাভ করেছে, এ একটা বিষাক্ত জিনিস। আর ওই মায়াবাদী শিক্ষা মতো ওই যাকেই বলছি না কেন সবই এক হয়ে যাচ্ছে। এই যে একটা সব দেব দেবী এক, কৃষ্ণের সঙ্গে কালীর সঙ্গে দুর্গার সঙ্গে মনসার সঙ্গে সব এক, এই যে একটা বিচার মানুষের মধ্যে মায়াবাদীরা ঢুকিয়েছে, একটা সংক্রামক ব্যাধি, একটা মহাসংক্রামক ব্যাধি। এই ব্যাধি যাকে বেড়েছে তাকে সারানো বড় কঠিন। তথাপি মহাজনগণ শ্রীমৎ ভাগবত গীতা প্রভৃতি শাস্ত্র শাস্ত্র চেষ্টা করছে, যদি ভাগ্য থাকে সারে, না হয়তো মরে। তাই এখানে বলেছেন অন্য আর মঙ্গলের পথ নাই, এগুলো শাস্ত্রের বিচার। সেই মহাভারতে কয়েকটি প্রশ্ন করেছিল ধর্মরূপী বট যুধিষ্ঠিরের কাছে, তার মধ্যে একটি প্রশ্ন ছিল পথ কি, তাতে উত্তর হচ্ছে মহাজন জেন গত সপন্থা, মহাজন যে পথে গমন করেন সেই পথে পথ, সে সপন্থা একটি পথ, সে দুটি হবে না। কেন? মহাজন যারা সত্যি সত্যি তারা একটি পথে গিয়েছে, ইনি একদিকে উনি একদিকে তিনি একদিকে সেদিক, না তা হয় না, তারা মহাজন নয়। এই জন্য শ্রীমৎ ভাগবতে শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি বয়ম, এই দ্বাদশ জন মহাজনের নাম উল্লেখ করেছেন, এরাই মহাজন। মূল মহাজন হচ্ছেন ভগবান, তিনি আচরণ করে যদি শিক্ষা দেন তার উপরে এক কথা নাই, সে চৈতন্য দেবের লীলাতে পাওয়া যায়। আর না হলে শম্ভু নারদ শম্ভু
কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি কৈলাস কি সুখদেব বয়ম আমি যমরাজের উক্তি এটা। কিন্তু মানুষ এই মহাজনের সংবাদ জানে না, মহাজন কথাটা শুনেছে। এই মহাজন তো আপনার এই বড় বাজারের মহাজন নয়, বড় বাজারে অনেক বড় বড় মহাজন আছে, আরো যাতে করে মহাজন থাকে, সোনাপট্টিতেও সব মহাজন বসে আছে। এ দান ভগবত প্রাপ্ত মানুষ মহাজন যারা পান তাদের নাম লিস্ট হয়েছে ভাগবতে। ব্রহ্মা তিনি ভগবত প্রাপ্ত পুরুষ, নারদ শম্ভু শিবদেব শম্ভু নারদ শম্ভু কুমার চতুষণ সনক সনাতন সনন্দ শরৎ কুমার কুমার কপিল দেবতী নন্দন কপিল কুমার কপিল মুনি কপিল মুনি আর কলির বৈশকী বয়ম কলিরাজ বৈশকী সুখদেব আর যমরাজ নিজে বলবেন। আমরা এই দাদর জনে জানি ভগবানের পথ, কোন পথে ভগবান পাওয়া যায় সেই পথ আমরা এই বারো জনে বলে দিতে পারি, আর অন্য লোকে বলতে জানে না, তারা ভগবত প্রাপ্ত পুরুষ নয়। যারা মায়াবাদ দোষে দুষ্ট হয়ে ব্রহ্মজ্ঞান আলোচনা করে লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে তাদের তার দর্শন হচ্ছে না, লয় হয়ে যাচ্ছে বলছে মনে করছে। আর কর্মী তো সবকে গিয়ে দিন কয়েক সুখ ভোগ করে আবার ফিরে আসছে, যোগীরাও তো হয় ওই বললে যে লয় হয়ে যাচ্ছে আর না হয়তো নানা রকম সিদ্ধি লাভ করে রাখছে। ভগবত প্রাপ্ত পুরুষ কোথায়? সেই ভগবত পুরুষ প্রাপ্ত তারাই মহাজন এবং তারাই জানে ভগবত প্রাপ্তির পথ কি। শ্রীমদ ভাগবত সেইটা বলে দিয়েছেন, ভগবত প্রাপ্তি মঙ্গলময় পন্থা প্রকৃষ্ট পন্থা হচ্ছে ভক্তি, ভগবত ভক্তি। অত অন্য শিব পন্থা নাস্তি, এর থেকে আর অন্য মঙ্গলময় পন্থা নাই। তসমাত ইত্যর্থ সর্বভূতেষু ভগবান লক্ষিত। আর কালকে আমরা সব বসে যে শ্লোকটি শুনেছি, অনেক লোক মনে করতে পারে যে ভগবান তো আমরা দেখি না তবে তাকে ভজন করব কেন। তখন বলছেন তোমরা দেখো না সেটা তোমাদেরই দুর্ভাগ্য, তোমাদেরই অযোগ্যতা, দেখার কোনো অসুবিধা নাই। তোমরা জগৎ দেখছ? হ্যাঁ জগৎ তো দেখছি। জগৎ দেখছ কি দিয়ে? এই মন বুদ্ধি দ্বারা দেখছ, আর চক্ষু কর্ণ নেশা জীবের তব দ্বারা দেখছ। কিন্তু এগুলো তো সবই জ্বর, এই জ্বরের দ্বারা জগৎ জড়জগৎ দর্শন করছো, কিন্তু কে দেখছে বলতো? তোমাদের অভ্যন্তরে জীব চৈতন্য আছে বলে দেখছ। এইটি আমার ছেলে, এইটি আমার মেয়ে, এইটি আমার স্ত্রী, এইটি আমার পুত্র, এই জগৎটা এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই সব তোমার, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যখন মরে যাবে, তোমার দেহের থেকে জীবন চৈতন্য যখন বেরিয়ে যাবে, সেই মরা দেহের কিছু দেখবে কি? তার চোখও থাকবে, কানও থাকবে, হাতও থাকবে, পাও থাকবে, দেখতে পাবে। তাহলে তুমি যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে জড় জগৎ দেখছো, সে কিন্তু মূলে হচ্ছে ওই জীব চৈতন্য। জীব চৈতন্যের সাহায্য ব্যতীত হাত ধরতে পারে না। যখন মানুষ মরে যায় হাতটা কি ধরে? এটা দাগুনি পুড়িয়ে দেয়, তাহলে তো ধরতে রায় এমন পুড়িও না। চোখটা কি আর দেখে? কে কে পড়াতে এসেছে আমাকে? দেখতে পাবে না। কান কি শোনে? শুনতে পায় না। যতক্ষণ আধারে জীব থাকে ততক্ষণ দেখতে পায়। এখন এই যে জীব সব দেখে, এই জীবকে আবার কে দেখে সেটা আবার বিচার্য। জীব কর্ম করে কিন্তু ভিন্ন ভিন্ন লোক কর্ম করে, ভিন্ন ভিন্ন ফল পায়, এক ফল পায় না। এক কর্মেও এক ফল এক ফল হয় না। একই দোকান করে, সোনার উপর দোকানে একই করে, কিন্তু একজনে লাভ করতে পারে একজনে করতে পারে। একই স্কুলে পড়াশুনো করে কিন্তু একজন আর হয় বিদ্যা, একজন আর হয় না, সে ফেল মারতে মারতে বাড়ি চলে আসে।
সুতরাং এই যে ফলের ফলের তারতম্য, আর মানুষ যে ভোগ করে ভোগ করে, মানুষ মনে করে আমি ভোগ করি, ভোগ করাইকে জীব চৈতন্য থেকে ভোগ করাচ্ছে, কিন্তু কতক্ষণ ভোগ করছে? যতক্ষণ জীবের অন্তরে অন্তর যে আমি ভগবান বিরাজ করছে ততক্ষণই সে ভোগ করতে পারছে। যেই ভগবান চলে যান জীব আত্মাও চলে যান, আর কি ভোগ করবে? আর ভোগের লক্ষ্য কোথায়? সুতরাং মানুষ যদি বিবেকবান হয় তাহলে জড় ইন্দ্রিয়ের সাহায্যে জড়জগৎ দেখছে, এর মূলে যে জীব চৈতন্য এবং জীবের কর্তৃত্ব ভক্তৃত্ব এর সকলের মূলে যে তার অন্তর্যামী ভগবান আছে এই জানতে পারে। কিন্তু মানুষ বিবেকহীন হয় বলে জানতে পারে না, তাই বলে ভগবান দেখি না, কি করে ভগবানের আমরা বিশ্বাস করব যে তিনি আছেন? তাহলে তো তুমিও নাই, ভগবান নাই তো তুমিও নাই, এই জগৎও নাই, কিছুই থাকবে না। তাহলে সকলের মধ্যে ভগবানের সত্তা আছে বলে সব আছে, সমস্ত জগতে ভগবানের সত্তা আছে, জীবের মধ্যে আছে, তবে জীব আছে, জগৎ আছে, জন আছে, সব আছে, আর না থাকলে কেউ থাকে, কিছুই থাকতে পারে। এই জন্য ওই শ্লোকটিতে বলেছেন ভগবান সর্বভূতেষু লক্ষিত, ঠিকে হরি, তিনি অন্তর্যামী। আবার সেই অন্তর্যামীর কৃপা হলে তিনি তো অংশ, আবার তার মূল যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানতে পারা যায়। জানবার এই নিয়ম, জানবার এই লক্ষণ, এই অনুমতি ন্যায় করে এই ব্যক্তি সহযোগে জানতে পারা যায়। কিন্তু যাদের বোধ নাই, বিবেক নাই, জ্ঞান নাই, তারা কি করে জানবে? তারা জানবে না। তবে মহতের কৃপা হলে, মহতের কথায় বিশ্বাস হলে জানতে পারা যায়। তাই এখানে বলেছেন যে চশমা যেহেতু সর্বভূতেষু ভগবান লক্ষিত, যেহেতু সর্বভূতে ভগবান লক্ষিত হচ্ছে তসমা, সেই কারণে সর্বত্র সর্বদা ইতি নাত্র দেশকাল নিয়ম রূপ অপেক্ষিত, সর্বত্র সর্বদা, তার মানে কোন দেশ কালের নিয়মের অপেক্ষা নাই, সব দেশে আছে, সব কালে আছে, আজ আছেন কাল ছিল না বা থাক পরশু থাকবে না এমন নয়। ভগবান কোনো কাল অপেক্ষা করে না, কোন স্থান অপেক্ষা করে না, সর্বত্র তিনি অবস্থান করেন, ভারতবর্ষে করেন, অন্য দেশে করেন না, এরূপ নয়, সর্বত্র এবং সর্বদা সব কালে। এই জন্য ন অত্র দেশ কাল নিয়ম অপেক্ষিত, ইত্যত্র সর্বদা সর্বত্র। আর সর্বনৈব আত্মনা, সমস্ত আত্মার দ্বারা ভগবানকে ভজন করতে হবে, সর্বাত্মার দ্বারা। এখানে আত্মা বলতে মনসা, নত কচন মনবুদ্ধ জ্ঞান কর্মাদি অপেক্ষণীয়, মনের কোন বৃত্তির দ্বারা জ্ঞান কর্ম এর অপেক্ষা করতে হবে না, সমস্ত বৃত্তি ভগবানে লাগাতে হবে, সমস্ত বৃত্তি ভগবানে লাগাতে হবে। এই জন্য শাস্ত্র বলেছেন তসমা একেন মনসা, সেই কারণে এক মনে, আর ইদিক ওদিক মন করলে হবে না, ভগবান সাত্ততাঙ্গ পতি, ভগবান যিনি সাত্ততগণের পতি, যাদবগণের পতি, তিনি শ্রোতব্য কীর্তিতব্য। সুতরাং মন আর অন্যদিকে গেলে হবে না, একদিকে যেতে হবে, এতে এক বিপদ। যদি লোক ভগবানকে মানেও, ভগবানকে মন দিতে চায়ও, কিন্তু মনটা তো চঞ্চল, কখনো এদিকে আসে কখনো আসতে চায় না, এই জন্য একাগ্র মনে ভগবত ভজন না করলে একবার যদি এদিক যায়, একবার যদি ওদিক যায়, একবার যদি সেদিক যায়, তাহলে সুবিধা হয় না। সেই জন্য অনন্য একবার অনন্য ভাবে একাগ্র মনে, ইতি অনেন এক বাক্যত্বা শ্রোতব্য ইতি প্রাধান্য, এক বাক্যে এক মনে শুনতে হবে, শ্রবণটাই হলো প্রাধান্য। শ্রবণটাই প্রধান, শ্রবণের দোষে দিয়ে গোলমাল হয়ে যায়। আমরা ভুল শুনে শুনে ওইগুলো মুখস্থ করেছি, ওইগুলো সংস্কারে এসে গেছে, তাই আমরা উল্টো দিকে ধাওয়া করেছি। এখন আবার প্রচুর পরিমাণে সাধু শাস্ত্রের গুরুবাক্যের কথা শুনতে হবে, এক মনে শুনতে হবে, তাহলে ওই ভুলগুলো কেটে যাবে। ভুলগুলো কাটতে একটু সময় লাগবে, অনেক ভুল তো একটা একটা করে কাটতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য শ্রোতব্যই প্রাধান্য, এক মনে শুনতে হবে, অন্যদিকে আর মন দিতে হবে না। আর এইটাই প্রধান, শ্রবণ কীর্তন স্মরণানি উক্তানি, আর শ্রবণ করতে হবে, সেটা কীর্তন করতে হবে, সেটা স্মরণ করতে হবে, এই কথা উক্ত হয়েছে। আর পাদ সেবা সেবনাদিনি অভিজ্ঞানি, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সত্যমাত্ম ইতি পুংসা পিতা বিষ্ণু ভক্তিত্বের নবলক্ষণা লবলক্ষণা। এই নবধা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ বলেছেন, এসবই করতে হবে। কিন্তু আগে শ্রবণ, আগে শ্রবণ, শ্রবণ চাই বেশি ভুল হয়ে যায়, যেন সব ভুল হয়ে যাবে। মানুষ পুজো করছে, কার পুজো করছে, কি পুজো করছে সে জানে না, পুজো করে যাচ্ছে, কিন্তু কার পুজো সেটা জানে। মানুষ কীর্তন করছে, কি কীর্তন করছে তা সে বোঝে না, কেন বুঝবে না, কেন না, খানিক্ষণ কালে কীর্তন করছে, কিছুক্ষণ কৃষ্ণ কীর্তন করছে, কোনো না কোনো সময় ওর মনোটা কীর্তন লেখে দিল, আবার কিছুক্ষণ পরে হরি কীর্তন লেখে দিল। কি কীর্তন করতে হবে আর কি করতে কি করছে ঠিক কোনো বোধ নাই, যেন একটা করলেই হয়, একটা করলেই যেন হয়। এই যে মানুষের ভ্রম, কমন এরর গুলো এত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এবং কালে কালে কতগুলি লোক এসে এমন বিভ্রান্ত করে দিয়েছে, এই ভুলগুলো ভাঙানো বড় কঠিন। আগে শুনুক সব জিনিসটা, বুঝুক, তারপরে কীর্তন করুক, তারপরে স্মরণ করুক, তাহলে তো পাদ সেবন অর্চন ইত্যাদি সব হবে, না হলে কি হবে। চকা শব্দে পাদ সেবনাদিও গ্রহণ করিতে হইবে, অনন্ত সেবনাদি ফল যা প্রদর্শিত হইয়াছে তা এখানে উদাহরিত, এটা শ্রীজীব গোস্বামী বলে দিলেন। আচ্ছা, এর জন্য কি ব্যবস্থা? বিবন্তি যে ভগবত আত্মন শতাং কথামৃতং শ্রবণ পুটেষু সম্ভৃতং পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তৎচরণ সরোরান্তিকম। শ্রবণ তো করতে হবে, কোথায় শ্রবণ করতে হবে, কার কথা শ্রবণ করতে হবে সেইটি তো বুঝতে পারে না। যে যে মানে যাহারা, যে লোক সদান সাধুদের ভক্তদের, সাধু সদান বলতে সাধু বুঝায়, সাধু বলতে যে এক ভগবত ভক্তকে বুঝায়, এইটা তো বোঝে না। কর্মীও সাধু, জ্ঞানীও সাধু, যোগীও সাধু, সকলেই সাধু বলে কথিত হচ্ছে, কিন্তু ভগবত ভক্তই যে প্রতিষ্ঠ সাধু, কর্মী জ্ঞানী জমিন ন্যাসী লোক দূরে পরি করি, এ কথাটা বুঝতে অনেক দেরি লাগবে, অনেক দেরি লাগবে। আর না বোঝা পর্যন্ত হবেও না, কেন সদান আত্মন ভগবত, সেই সদু দিকে ভক্ত দিকে আত্মা হচ্ছেন ভগবান, আত্মত্বে পীত হচ্ছেন ভগবান, ভক্তের হৃদয় সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা, সাধব হৃদয় মজ্জম সাধুনাং হৃদয়ন্তহ মদন্যত্তে ন জানন্তি ভগবানের কাছে অম্বরীশ গিয়ে পৌঁছেছিলেন, দুর্বাসার সঙ্গে ওইসব ঘটনা ঘটে, তারপরে তিনি বললেন কি করব, আমার তো কিছু করবার নাই, তাহলে আর কি করবেন, একটু দয়া করুন। বলে দয়া তো আমার কাছে নাই, বলবে না, দয়াটা আপনার কাছে থাকবে না কেন? আপনার দয়া আপনার কাছেই থাকবে। দয়াটা হলো হৃদয়ের বস্তু, তা আমার হৃদয়টা আমার কাছে নাই, আপনার হৃদয় আপনার কাছে নাই। সাধব হৃদয় মজ্জম সাধুনাং হৃদয় দুহম, আমার হৃদয়টা আমি সাধুদের দিয়ে দিয়েছি, আর সাধুদের হৃদয়টা আমি এনেছি। সুতরাং আমার দয়া পেতে হলে সেই সাধুর কাছে যেতে হবে, সাধুর দয়া পেতে হলে আমার কাছে যেতে হবে। সুতরাং আমার দয়া তো হবে না, আমার হৃদয় হচ্ছে অম্বরীশের কাছে। তুমি যেখানে অপরাধ করে এত রাস্তা ঘুরেছো, নানা দেশ দেশান্তর ঘুরে, শিবলোক ব্রহ্মলোক সব ঘুরে আজ সেখানে এসেছ, কিন্তু দয়া করবার আমার উপায় নাই, আমার হৃদয় অম্বরীশের কাছে। এটা আমাদের অন্তরের একটা পরস্পর বিনিময় হয়েছে। বিনিময় হয়েছে কিরকম? অন্তরের হৃদয় ভক্তের হৃদয় আমাকে দিয়েছেন, আমার হৃদয়টা আমি ভক্তকে দিয়েছি। এই জন্য ভক্তের হৃদয় সদা গোবিন্দ বিশ্বাস। গোবিন্দ কহে মম বৈষ্ণব পরা, আমার প্রাণ হলো বৈষ্ণব। তুমি দয়া যদি আমার সত্যি সত্যি চাও, তুই অম্বরীশের কাছে যাও। অম্বরীশের ওইখানেই যাকে এসেছি আপনার ওইখানেই যেতে বলছেন, ওখানে ছাড়া হবে না, তাহলে আমার দয়া হবে না। তুমি অম্বরীশের কাছে কি করবেন? তত নিরাক্ষাসা, যেমন আর সেখানে কোন স্থান পেলেন না, তখন দুর্বাসা অম্বরীশের কাছে গেলেন। অম্বরীশের কাছে যখন এলেন, অম্বরীশেই এক পায়ে দাঁড়িয়ে আছে দুর্বাসার জন্য, কতকাল ঘুরছে সেই নাকে দাঁড়িয়ে আছে। দূর থেকে যখন অম্বরীশ দেখতে পেলেন যে সুদর্শন চক্র ধারা করে আনছে, তখন সুদর্শন চক্রকে বারণ করলে, সুদর্শন আর কষ্ট দিও না, আমার জন্য এই দুর্বাসার এত কষ্ট, দুর্বাসা কাছে এসলে ক্ষমা চাইলে, প্রভু আমার জন্য আপনি এত কষ্ট পেলেন। তখন দুর্বাসা বললেন, বৈষ্ণব এত বড় জিনিস, সাধুর হৃদয় এত বড়, তাই ভগবান বলেছেন আমার হৃদয় সাধু। আমি কত অপরাধ করে গেছি, কৃত্যা নিক্ষেপ করেছি, তাকে মারবার জন্য চেষ্টা করেছি, ভগবান সুদর্শন চক্র দিয়ে তাকে রক্ষা করে আমায় ধাওয়া করেছে, আর সেই কিনা আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি বুঝতে পারতাম না যে বৈষ্ণবের এত মহিমা। দুর্বাসা অবশ্য তখন অম্বরীশের আশ্রয় নিলেন, কিন্তু জগতের লোক বৈষ্ণব যে কি জিনিস, নারায়ণেরই বৈষ্ণব বলে মনে করে, কিন্তু বৈষ্ণবের মহিমা বোঝে না। ওই নারায়ণেরিকে যে বৈষ্ণব দেখে তো, ব্রহ্মা বৈষ্ণব, নারদ বৈষ্ণব, শিব বৈষ্ণব, প্রহ্লাদ বৈষ্ণব, ধ্রুব বৈষ্ণব, জনক বৈষ্ণব, এইসব বৈষ্ণবের সঙ্গে তো দেখা হয় না, কাজে বৈষ্ণবের মহিমা জানে না। এইবার করুণা করো বৈষ্ণব কথা, কিন্তু বুঝতে পারি। যাই হোক, সেই সতা আত্মন ভগবত কথা বৈত, সেই সাধু দিকে আত্মস্বরূপ যে ভগবান, তার কথা শুনতে হবে। যদি কোনো ভাগ্যে কোনো লোকের এই সাধুর যে হৃদয়স্বরূপ যে ভগবান, তার কথা শুনতে পায়, তারই তাদের মঙ্গল হয়। সতাং ভক্তানাং আত্মন আত্মত্বে ন প্রকাশ মানুষ্য ভগবত কথা অমৃত কথৈব অমৃত। কথামৃত তো অনেক থাকে, সে অমৃত নয়, সে বিষ, শুনলেই মরবে। এই কথাইব অমৃত শ্রবণপুটেষু কর্ণরন্ধেষু সম্ভৃত। সাধুর আত্মস্বরূপ যে ভগবান, সেই ভগবানের কথা হলো অমৃত, সেটা কানের মধ্যে ভরতে হবে, না বেরিয়ে যায়। কেন? ভগবানের কথা কানের মধ্যে গিয়ে বেরিয়ে যেতে চায়, একদিন যে ঢুকে আরেকদিন যে বেরিয়ে যেতে চায়, না বেরোয়। একেবারে সেই কথাগুলিকে সম্ভৃত পূর্ণ যথাস্কার পূর্ণ করে রাখতে হবে। বিবন্তি আগ্রহ শ্রীমন্তী খুব আগ্রহ সহকারে শ্রবণ করতে হবে, যাতে না বেরিয়ে যায়। কেননা কথা ভগবানের কথা কান দিয়ে ঢুকবে বটে, ঢুকে যদি হৃদয়ের মধ্যে যায় তাহলে সে না কাজ হবে। আর যদি কান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায় তার কার্য কোথায় হবে? তার কার্য হবে না। এই জন্য বিবন্তি মানে সাগ্রহ শ্রীমন্তী শুনলে পরে কি হবে? তে বিষয় বিদূষিতা স্বয়ং, বিষয়ের দ্বারা বিদূষিত হয়েছে, মনে নিকৃত হয়েছে যে আশয় মনের বাসনাগুলি সেটা পুনন্তি, সেটা শোধন হয়ে যাবে। আমাদের মন বড় দুষ্ট, আর জন্মজন্মান্তর সংসারে পড়ে কত যে মলিনতা লাভ করেছে, এ জন্মের মলিনতা শুধু তো নয়, জন্ম জন্মান্তরের মলিনতা একেবারে জমাট হয়ে গেছে, সেই মলিনতা সব শোধন হয়ে যাবে, শোধন হয়ে যাবে। আগ্রহ সহকারে শ্রবণ করলে, সেই কথা হৃদয়ের মধ্যে প্রবেশ করলে পুনন্তি শোধয়ন্তি, আর তৎ চরণ সরণ ভান্তিকং প্রজন্তি, ভগবানের চর চরণ সরল মানে পদ্ম চরণ পদ্ম অন্তিকম পাদ পদ্মের অন্তিকেতে প্রজন্তি নিয়ে যায়, কথাই নিয়ে যায় সাধুর মুখে সাধু।